খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য অনুষ্ঠানে আপনাদের সকলকেই ছোট বড় যে যেখান থেকে দেখছেন জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই অনুষ্ঠানে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে থাকি। প্রথমেই আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করব। তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, আমিরুল মুমিনিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিশ্চয় দুআ আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে এবং এর উপরের দিকে কোনো কিছুই যায় না যতক্ষণ না তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করে নেবে না। তো দুরুদ শরীফের আমরা এই ফজিলত শুনলাম যা স্বয়ং হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন, যে আমাদের দুয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না পর্যন্ত আমরা দুরুদ শরীফ পাঠ না করি। তো আসুন আমরা একবার দুরুদ শরীফ পড়ে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাউ ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্দর একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তা হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি উত্তম রূপে বা উত্তমভাবে তিনি হায়াতে মুবারাকাতে আছেন, তিনি জীবিত আছেন, যে কথাকে আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদ উদ্দিন মিল্লত পরওয়ানা এ শাম এ রিসালত আশাহ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেছেন, তু জিন্দা হ্যায় ওয়াল্লাহ, তু জিন্দা হ্যায় ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আলা হযরত ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত, আপনি হায়াতে আছেন, আপনি জীবিত, আপনি হায়াতে আছেন, শুধু পার্থক্য হচ্ছে আপনি আমার চোখ থেকে পর্দার আড়ালে চলে গিয়েছেন, যার কারণে আমি আপনাকে এখন আর দেখতে পারছি না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে মুবারাকায় আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মউত, প্রত্যেক জীবন্ত বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এটা তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওয়াদা, যে যেই জীবিত হয়েছে, যারই সৃষ্টি হয়েছে এবং তার মধ্যে জীবন আছে, তাকে মৃত্যুর স্বাদ তো গ্রহণ করতেই হবে। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরও এই ওয়াদা অনুযায়ী মৃত্যু এসেছে, কি অর্থাৎ মৃত্যুর প্রসেসটা, যে দেহ মোবারক থেকে পবিত্র আত্মা বের হওয়া, এটা অবশ্যই হয়েছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ তাআলা কোরআনে পাকে তা ইরশাদ করেছেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আবার জীবন দান করেছেন, হায়াতে মোবারকাতে রেখেছেন, আর এমন হায়াতে মোবারকা যা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাউকে প্রদান করেন নাই। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা প্রদান করেছেন যে প্রিয় নবীর ইন্তেকালের পরেও, প্রিয়নবীর পর্দা করার পরেও প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারতেন, ঠিক সেভাবেই এখনও রওজা শরীফ থেকে তিনি নিজের ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা রাখেন। কারণ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক সংশ্লিষ্ট সব কিছু নিয়েই, যেমন ইচ্ছা শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, তারপর মোজেজানা শক্তি, রোহানি শক্তি, শারীরিক শক্তি, সব কিছু নিয়েই, সব কিছুর সমন্বয়ে তিনি সুরক্ষিত আছেন। তাই ওলেমায়ে কেরামগণ বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এমন বরজখী জীবন প্রদান করা হয়েছে যা অন্য কাউকে প্রদান করা হয় নাই। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরজখী জীবনের বৈশিষ্ট্য অন্যান্য নবী রাসূলদের বরজখী জীবনের তুলনায় অনেক বেশি উত্তম রূপে হাদিসে মুবারাকাতে পাওয়া যায়, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরজখী জীবন এমন প্রদান করা হয়েছে যা অন্যান্যদের থেকেও ভিন্ন। অসংখ্য হাদিসে মুবারাকার মধ্যেই তা রয়েছে ইনশাআল্লাহ আজওয়াজাল, আমরা তা শুনব। কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বরজখী জীবনটা আবার কি। তো আমাদেরকে পুরো কনসেপ্টটা, মৃত্যুর পরের যে পুরো বিষয়টা, এটাকে আমাদেরকে বেসিক থেকে প্রথমে বুঝতে হবে, যা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। মনে রাখবেন যে মৃত্যুর পর, মানে যখন আমাদের রূহ দেহ থেকে বের হয়, কোনো মানুষের যখন ইন্তেকাল হয়, তো ইন্তেকালের পরে কবরে আমরা যে কাফন দাফন দিয়ে আসি, তো ওই জীবন কিয়ামত পর্যন্ত যে একজন মৃত ব্যক্তি কবরে থাকে, এটাকে বলা হয় বরজখী জীবন। আর কিয়ামতের দিনে যখন কবর থেকে আবার উঠানো হবে, পুনরুত্থান করা হবে, আবার জীবিত করা হবে, ওইটা হচ্ছে আখিরাতের জীবন। তো এখানে কয়েকটা জীবনের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আলমে আরওয়ার জীবন, রূহ জগতের জীবন, যখন আমরা রূহ জগতে ছিলাম, একটা পৃথিবীর জীবন। আর তৃতীয় হচ্ছে বরজখী জীবন, অর্থাৎ কবরের জীবন। আমরা কবরে ইন্তেকালের পর মানুষকে যে কবরে দাফন করে চলে যায়, আমাদের সকলকে কবরে যেতে হবে। আর চতুর্থ হচ্ছে আখিরাতের জীবন, অর্থাৎ হাশরের ময়দানের জীবন, যেখানে ফয়সলা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে, সবার থেকে হিসাব কিতাব নেওয়া হবে যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। তো এই বরজখী জীবন প্রত্যেকের আমল অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কিন্তু বরজখী জীবনেও এটাও একটা জীবন, এমন না যে মানুষ মৃত্যুর পর একদম শেষ হয়ে যায়, মৃত্যুর পর মানুষের আর কোনো অস্তিত্ব থাকে না। না, মৃত্যুর পরেও একটা জীবন আছে যেটাকে বরজখী জীবন কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে। সুতরাং আমল অনুযায়ী যেহেতু এটার প্রকারভেদ, যেমন কাফিরের ব্যাপারে এসেছে যে মৃত্যুর পর কাফিরেরও বরজখী জীবন সবচেয়ে বেশি নিকৃষ্ট হয়ে থাকে, তারপর যে সাধারণ উত্তম বা ভালো জীবন তা হচ্ছে একজন নেককার মুমিনের হয়ে থাকে, তারপর হচ্ছে এক শহীদের, এর চেয়ে উত্তম হচ্ছে তারপর এক আল্লাহর ওয়ালি নেককার বান্দার, এইভাবে করে একটা প্রকারভেদ আছে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ইন্তেকালের পর মানুষের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, ক্ষমতা শক্তি অনেক গুণ বেড়ে যায়। পৃথিবীতে আমাদের যে ক্ষমতা আছে তার চেয়ে অনেক গুণ বেশি ক্ষমতা মৃত্যুর পর মানুষের বেড়ে যায়, আর মানুষের আমল অনুযায়ী তাকে সেরকম ক্ষমতা প্রদান করা হয়ে থাকে। যেমন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে বদর যুদ্ধের পরে, বদর যুদ্ধে যে কাফিরেরা মারা যায়, তাদেরকে যেখানে যে গর্তের মধ্যে দাফন করা হয়, তার তিন থেকে চার দিন পর রাসূলে আরবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাফিরদের কবরের সামনে তাশরিফ নিয়ে যান এবং কাফিরদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা মারা গিয়েছে তারা কিন্তু কবরের ভিতরে, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে এখন তোমরা বুঝতে পারছো আল্লাহর ওয়াদা, এখন তোমরা হক কি বাতিল, কি ভুল কি সঠিক, এখন তোমরা বুঝতে পারছো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কি সত্য হয় নাই। কাফির যারা বদর যুদ্ধে মারা গিয়েছে প্রিয়নবী তাদেরকে উদ্দেশ্য করে বলছেন। এখন প্রশ্ন হচ্ছে তারা তো মারা গিয়েছে, তো প্রিয়নবী তাদের সাথে কিভাবে কথা বলছেন? তাদের তো শোনার কথা না, তাদের তো দেখার কথা না। তো হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য আরব সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের মধ্যে থেকে হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো মারা গিয়েছে তিন চার দিন পূর্বে বদর যুদ্ধের দিন, এখন আপনি কার সাথে কথা বলছেন? তখন আমার প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এটা বুখারী মুসলিম শরীফের হাদিস, যে আমার কথাকে এরা, অর্থাৎ কাফিরেরা যারা কবরে, আমার কথাকে এরা যত স্পষ্টভাবে শুনতে পারছে তোমরাও এত স্পষ্টভাবে শুনতে পারছো না। মানে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকেও এই ক্ষমতা দিয়েছে, তার শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এত বেড়ে গিয়েছে সেও প্রিয়নবীর কথাকে শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মৃত্যুর পর যে সাধারণ কাফির হোক মুসলমান হোক সকলকে ক্ষমতা দেওয়া হয় যে তারা মৃত্যুর পর অনেক কিছু শুনতে পারে দেখতে পারে, তাদের একটা ক্ষমতা পৃথিবীর জীবনের তুলনায় অনেক গুণ বেশি বেড়ে যায়। তো এটা তো হচ্ছে কাফিরের অবস্থা, যে কাফির শুনতে পারে কিন্তু কথা বলতে পারে না, তারা উত্তর দিতে পারে না। এখন একজন মুসলমান, যেমন মুসলমানের ব্যাপারে হাদিসে মুবারাকাতে আছে যে ইমাম নবাবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রিওয়ায়াত করেছেন যে যখন কোনো মুসলমানের কবরে কেউ সালাম দেয় তখন ওই মুসলমান কবর থেকে তাকে সালামের উত্তরও প্রদান করে থাকে। তো এটা হচ্ছে সালামের, মুসলমানের ক্ষমতা যে সে সালামের উত্তর প্রদান করে থাকে, অর্থ সে শুনে। আমরা যখনই কোনো কবরস্থানের পাশ দিয়ে যাই তখন বলে থাকি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমরা কিন্তু এই কথা বলে থাকি, তখন সকল কবরবাসী কিন্তু ওই সালাম শুনে এবং সালামের উত্তর প্রদান করে থাকে। এটা সাধারণ মুসলমানদের অবস্থা, এটাও কিন্তু তাদের বর্জখী জীবন। যেমন কাফিরদের ব্যাপারে শুনলাম, কাফিরদের বর্জখী জীবন, আবার মুসলমানদের ব্যাপারে শুনলাম যে মুসলমান সালামের উত্তরও দিয়ে থাকে, এটা মুসলমানদের বর্জখী জীবন। এখন যারা মুসলমান কিন্তু যাদের ফজিলত বেশি, যেমন শহীদ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দীনে ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়, আল্লাহর রাস্তায় নিজের জীবন দান করে দেয়, যাদেরকে আমরা শহীদ বলে থাকি, তাদের ব্যাপারে, তারাও তো ইন্তেকাল করে, তারাও বর্জখী জীবনে যায়, দুনিয়ার জীবন থেকে ইন্তেকাল করে তারাও বর্জখী জীবনে চলে যায়, কিন্তু তাদেরকে বর্জখী জীবন আল্লাহ কেমন দান করেছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে খুব চমৎকার ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা মৃত নয় বরং তারা জীবিত, বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারো না, তোমরা অনুধাবন করতে পারো না, উপলব্ধি করতে পারো না। তাশউরুন মানে উপলব্ধি, অনুভব, এটা করার তোমাদের ক্ষমতা নাই। তারা চলে গিয়েছে বর্জখী জীবনে, কিন্তু বর্জখী জীবনে থাকার পরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ প্রোটোকল দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন যে তারা পৃথিবীর মানুষের ন্যায় জীবিত আছে, তাদেরকে খাবার দাবারও দেওয়া হয়, তারা উত্তমভাবে তারা নিজেদের কবরে জীবিত আছে। এটা হচ্ছে শহীদদের অবস্থা। তাহলে ওই সকল অলিয়ায় কামিনদের কি অবস্থা হবে যাদের অসংখ্য ফজিলত এবং মর্যাদা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে? অলিয়ায় কামিলিনগণ, গস, কুতুব, আবদাল, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহর অলিয়া, আল্লাহর প্রিয় বন্ধু, তাদের না কোনো ভয় আছে না কোনো দুঃখ। তো কবর যেটা ভয়ের জায়গা, কবর যেখানে অন্ধকার, যেখানে দুঃখ, আবার মৃত্যু, এটা তো একটা দুঃখের জিনিস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের অলিয়ায় কামিলিনদেরকে মৃত্যুর পরেও এমন জীবন দান করে থাকেন, এমন স্বাচ্ছন্দ্য এবং সুখী জীবন দান করেন যে তারা ভয় পান না, তাদের কোনো দুঃখ কষ্ট থাকে না। আচ্ছা, নবী রাসূলদের ব্যাপারে, নবী রাসূলদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, আসুন আমরা শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারকা রয়েছে, যা স্বয়ং ইবনে মাজা শরীফ, সুনানে আবু দাউদ, নাসাই, ইবনে হাব্বান, আল মুস্তাদরাক, ইমাম দারিমি, ইমাম তাবরানি, ইমাম বাইহাকি প্রায় সকলেই এই হাদিসে মোবারকা রিওয়ায়াত করেছেন। বর্ণিত আছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে সকল দিনগুলোর চাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন, কেননা এই দিনে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয় এবং এই দিনেই প্রথম ও দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে, কিয়ামতের পূর্বে প্রথম সিংহায় ফুঁক দেওয়া হবে। তাই এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করো। তো জৈনিক সাহাবি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তুরাদু সলাতুনা আলাইকা ওয়া কদ আরামতা ইয়ানি ইয়ালিতা? ইয়া রাসূলুল্লাহ, আপনার ভেসালের পর, আপনার ইন্তেকালের পর আমরা আপনার উপর কীভাবে দুরুদ শরীফ পড়তে পারি? আপনি তো তখন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবেন, নাউযুবিল্লাহ। তা সাহাবায়ে কেরামদের ধারণা ছিল যে মানুষ ইন্তেকালের পর, মৃত্যুর পর তার দেহকে মাটি খেয়ে ফেলে, শরীর মাটির সাথে মিলে একাকার হয়ে যায়, একদম শেষ হয়ে যায়। তো সাহাবি ডাইরেক্ট এই প্রশ্ন জিজ্ঞেস করেছে, আর কত হাদিসে মোবারকার মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ রিওয়ায়াত করেছেন, আপনার উপর কীভাবে দুরুদ শরীফ পড়ব আপনার ভেসালের পর, আপনার শরীরটা মাটির সাথে মিলে একাকার হয়ে যাবে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জবাব দিলেন, তিনি ইরশাদ করেন, ইন্না আল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ মাটিকে নবী রসুলগণের দেহগুলো ভক্ষণ করা নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, অর্থাৎ মাটি নবী রসুলদের শরীরকে ভক্ষণ করতে পারে না, বরং তারা তো জীবিত অবস্থায় কবরে থাকেন এবং তাদেরকে রিজিকও প্রদান করা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তা ইরশাদ করেছেন, যেমন ইবনে মাজা শরীফের মধ্যেই রিওয়ায়াত রয়েছে হাদিসে মোবারকা, যে নিশ্চয় আল্লাহ নবীগণের দেহগুলো ভক্ষণ করা মাটির জন্য নিষেধ করে দিয়েছেন, অতএব আল্লাহর নবীগণ জীবিত থাকেন, ফানাবিউল্লাহি হাইয়ুন, এবং তাদের রিজিক প্রদান করা হয়, ইউরুজাকু, তাদেরকে রিজিকও দেওয়া হয়। তো এটা দ্বারা স্পষ্ট যে নবী রাসূলগণও বর্জখী জীবনে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের দেহ মুবারকগুলোকে সুরক্ষিত রাখেন, তাদেরকে রিজিক প্রদান করে থাকেন। এটা হচ্ছে নবী রাসূলদের অবস্থা। তো যদি সকল 1,24,000 বা তাফসিরে কবিরের রিওয়ায়ত অনুযায়ী প্রায় 2,24,000, 1,24,000 বা 2,24,000 হতে পারে নবী রাসূলগণ, তাদের যদি এরকম মর্যাদা, এরকম শান হয়ে থাকে, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সকল মুরসালিনদের, সকল রাসূলদের তিনি সর্দার, ইমামুল আম্বিয়া, সকল নবী রাসূলদের তিনি হেড। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী অবস্থা হবে? যেমন শুধু মুসা আলাইহিস সালামের উদাহরণ দিচ্ছি, মুসা আলাইহিস সালামের ব্যাপারে বর্ণিত আছে যে মেরাজের রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দাসের দিকে সফর করে যাচ্ছিলেন, তো মুসা আলাইহিস সালামকে তিনি দেখলেন যে মারাতু আলা মুসা, আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি, তো আমি দেখলাম যে তিনি তার কবরে নামাজ আদায় করছেন। এখন বলেন, যদি মানুষ মৃত্যুর পর একদম নিঃশেষ হয়ে যায়, একদম তার অস্তিত্বই যদি না থাকে, তো মুসা আলাইহিস সালাম কীভাবে পড়ছেন? তো নবী রাসূল তো অনেক উপরের লেভেলের, কাফিরেরাও বর্জখী জীবনে তারাও সজাগ থাকে, কিন্তু তারা অনেক কিছুই করতে পারে না, তাদের অনেক লিমিটেশন থাকে যেহেতু তারা কাফির। সাধারণ মুসলমান তাদেরকেও আল্লাহ তাআলা অনেক ফজিলত দান করে থাকেন, কিন্তু তাদেরও সামান্য লিমিটেশন থাকে, কিন্তু নবী রাসূলদের লিমিটেশন থাকে না, আল্লাহ তাআলা তাদেরকে অনেক ক্ষমতা মৃত্যুর পরেও বর্জখী জীবনে দান করে থাকেন। তো যদি নবী রাসূলদের এই অবস্থা হয় যে কবরে নামাজ, কবরে রিজিক প্রদান করা হয়, কবরে তারা জীবিত, যেমন অপর এক হাদিসে মোবারকাতে এভাবেও এসেছে, আল আম্বিয়াউ আহিয়াউন, ডাইরেক্ট প্রিয় নবী ইরশাদ করেছেন যে আম্বিয়া কিরাম নবী রাসূলগণ আহিয়াউন, জীবিত, ফি কুবুরিহিম, নিজেদের কবরে ইউসল্লুন, তারা নামাজও পড়ে। তিনটা শব্দ কতই চমৎকার, জীবিত তাদের কবরে আবার নামাজও পড়ে। আবার অন্য হাদিসে রিজিকের ব্যাপারেও বলা হয়েছে। তো এই সকল অন্যান্য নবী রাসূলদের এই অবস্থা হইলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তাহলে কী অবস্থা হবে? বরং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ক্ষমতা দিয়েছেন যে প্রিয় নবী বারজখি জীবনে থেকেও প্রিয় নবী দুনিয়ার জীবনের উপর নিজের সমানভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে এমন পাওয়ার, এমন ক্ষমতা তিনি দিয়েছেন। কেমন ক্ষমতা? যেমন হাদিসে মুবারাকাতে এসেছে, কারবালার ঘটনার পরে, যে ঘটনায় কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, এই কারবালার ঘটনার পরে ইয়াজিদ যখন জানতে পারল যে মদিনাবাসীরা তার হাতে বাইয়াত গ্রহণ করা বাদ দিয়েছে, স্বাভাবিক যখন মদিনাবাসীরা জানতে পারল যে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দ বংশের সাথে, নবীর বংশের সাথে এরকম খারাপ আচরণ করেছে, তারা তো কোনোভাবেই মানতে রাজি হবে না। যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই রাজি ছিলেন না তার বদ আমলের কারণে, তার মন্দ আমলের কারণে, তো মদিনাবাসী আর সেখানে রাসূলগণ সব কেউ রাজি হয়নি। তখন ইয়াজিদ নিজের লোকদেরকে মদিনাবাসীদের উপর জুলুম করার জন্য, লুটোরাজ করার জন্য, ডাকাতি করার জন্য, হত্যা করার জন্য নিজের লোকদেরকে পাঠিয়ে দেয়। আর ইয়াজিদের ও জালিম লোকেরা মদিনাতুল মুনাওয়ারাতে এসে সেখানে নামাজ বন্ধ করিয়ে দেয়, জামাত বন্ধ হয়ে যায় তিন চার দিন যাবত, সেখানে লোকদের কষ্ট ফেলে দেয়, কেউ নিজের ঘর থেকে বের হতে পারে না, এমনকি লুটোরাজ ডাকাতি চুরি সব কিছু শুরু করে দেয়, যার কাছে যাই আছে সব কিছু নিয়ে নিচ্ছে, মানুষদের কষ্ট দিচ্ছিল, জুলুম করছিল। এমতো অবস্থায় মদিনাতুল মুনাওয়ারাতে তিন চার দিন যাবত জামাত সহকারে নামাজ পড়া হয় নাই, এমনকি আজানও প্রদান করা হয় নাই, কারণ তারা পুরো মদিনাতুল মুনাওয়ারাকে ঘেরাও করে রেখেছিল, তারা আজানও দিতে দিচ্ছিল না ইয়াজিদ বাহিনীরা। তো এমতো অবস্থায় হযরত সাআদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরশাদ করেন যে যখন মদিনার এমন অবস্থা ছিল তো আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা শরীফ থেকে সামান্য দূরে মেম্বর শরীফে, যেখানে প্রিয় নবী দাঁড়িয়ে খুতবা দিতেন, কেউ যেন আমাকে না দেখে, এমন অবস্থায় আমি সেখানেই তিন দিন অতিবাহিত করি। তা এখন যেহেতু আজানও হচ্ছে না, বাইরে বেরও হতে পারছি না, তো আমি তো তা বুঝতে পারছিলাম না যে নামাজের সময় হচ্ছে না কি হচ্ছে না। হযরত সাআদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা নিজেই ইরশাদ করেন, ওয়া মা ইয়াতি ওয়াক্তু সলাতিন ইল্লা সামি'তুল আযানা মিনাল কবরি, যখনই কোনো নামাজের সময় হয়তো তখনই রজায়ে আকদাস থেকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা মোবারকের ভিতর থেকে আমি আজানের শব্দ শুনতে পেতাম, আর ওই আজানের শব্দের উপর ডিপেন্ড করে আমি বুঝে যেতাম যে হ্যাঁ এখন নামাজের সময় হয়ে গিয়েছে, আমি নামাজ পড়ে ফেলি। সুবহানাল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজা মোবারকে আজান দিতেন যাতে করে মদিনাতুল মুনাওয়ারাতে আজান হবে না, এটা আবার কীভাবে সম্ভব? যেখান থেকে দীন ইসলাম ছড়িয়েছে, যেখান থেকে ইমান সম্পূর্ণ বিশ্বে ছড়িয়ে গিয়েছে, সেখানে আজান কীভাবে হবে না? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজা মোবারক থেকে আজান দিতেন। এই হাদিসে মোবারকাটা অনেক বড় উদাহরণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ক্ষমতা ইন্তেকালের পরেও, ওনার পর্দা করার পরেও। এই জন্য দর্শকবৃন্দ, আদব সহকারে উলামায়ে কেরামগণ বলেছেন ইন্তেকাল শব্দ প্রিয় নবীর জন্য এইভাবে ইউজ না করতে, বরং ইউজ করা উচিত পর্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন, আমাদের চোখের অন্তরালে চলে গিয়েছেন, আমরা প্রিয় নবীকে দেখতে পাচ্ছি না, এরকম শব্দ বলা উচিত। ইন্তেকাল শব্দ সরাসরি এভাবে, বা মৃত্যু বরণ করেছেন এরকম শব্দ বলা উচিত না, যদিও বা তা সত্য প্রিয় নবীর উপর মৃত্যু একটা সময়ের জন্য এসেছে, নির্দিষ্ট সময়ের জন্য, আবার প্রিয় নবীকে উত্তম রূপে জীবন দান করা হয়েছে, কিন্তু আমরা আদব সহকারে পর্দায় বলবো, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবিত আছেন, নিজের উম্মতিদের আর্তনাদ তো এবং দুরূদ শরীফ তিনি শুনে থাকেন। যেমন আমরা পূর্বের অনুষ্ঠানেও আমরা আলোচনা করেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিদের দুরূদ শরীফ স্বয়ং নিজে শুনে থাকেন, এটা কীভাবে সম্ভব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রজা মোবারকে সশরীরে সজাগ আছেন, জীবিত আছেন, বিধায়িত তিনি আমাদের দুরূদ শরীফ শুনতে পারেন, আবার দুরূদ শরীফের জবাবও দিয়ে থাকেন। তাছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে ইরশাদ করেছেন, যা ইমাম জালালউদ্দিন সুয়ুতিও রিওয়ায়াত করেছে, ইমাম জরকানিও রিওয়ায়াত করেছে, আবার ইমাম দারিমি আর সুনানের মধ্যেও রিওয়ায়াত করেছে। যে প্রিয় নবী ইরশাদ করেন, আমার জীবনও তোমাদের জন্য কল্যাণকর, আমার মরণও তোমাদের জন্য কল্যাণকর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা কেন ইরশাদ করলেন, এর উত্তর আবার অপর হাদিসে মুবারাকাতে এভাবে পাওয়া যায় যে প্রিয় নবী ইরশাদ করেন যে তোমাদের আমলগুলো আমার কবরে আমার সামনে পেশ করা হবে, মানে প্রিয় নবীর পর্দা করার পর কি হবে এটা প্রিয় নবী পূর্বেই 1400 বছর পূর্বেই বলে গিয়েছেন যে তোমাদের আমলগুলো আমার কবরে আমার সামনে পেশ করা হবে, আমি যদি তাতে নেক আমল দেখতে পাই তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আর যদি মন্দ কিছু দেখতে পাই তাহলে আল্লাহর দরবারে তোমাদের গুনাহগুলোর ক্ষমা চাব। আচ্ছা, যদি আমরা বর্তমান অবস্থা দেখি, বর্তমানে কোটি কোটি মুসলমান কাফির আছে, সকলে কিন্তু প্রিয়নবীর উম্মতি। হ্যাঁ, কাফিরেরা প্রিয়নবীর অবাধ্য উম্মতি আর মুসলমানেরা প্রিয়নবীর বাধ্য উম্মতি। মুসলমানদের মধ্যেও ক্রাইটেরিয়া আছে, প্রকার আছে, যারা নাফরমান তারা অবাধ্য, আবার যারা ভালো মুসলমান তারা প্রিয়নবীর বাধ্য এবং প্রিয় উম্মতি। এদের সকলের আমলনামা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়, প্রিয়নবী সকলেরটা দেখেন, আবার সকলেরটা পর্যবেক্ষণ করেন, কার আমল ভালো, শুধু এমনি দেখে ফেলেন না, বরং দেখেন, যাচাই করেন কে কারটা ভালো কারটা খারাপ, যারটা ভালো তাতে শুকরিয়া আদায় করেন, যারটা খারাপ তার জন্য মাগফিরাত কামনা করেন। তো এই হাদিসে মোবারকা দ্বারাও স্পষ্ট হয়ে যাচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিনি কত উত্তমভাবে উত্তম রূপে জীবিত আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হায়াতে মুবারাকাতে ইরশাদ করেছিলেন, যা তিরমিজি শরীফে, ইবনে মাজা এবং মুসনাদে আহমদ বিন হাম্বালে আছে, যে ইন্নি আর মা আলা তারাউনা ওয়া আসমাউ মা আলা তাসমাউন, আমি সে সব কিছু শুনতে পাই যা তোমরা শুনতে পাও না, আর আমি সে সব কিছু দেখতে পাই যা তোমরা দেখতে পাও না। আল্লাহ তাআলা প্রিয় নবীকে এমন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি দিয়েছেন। তো দর্শকবৃন্দ, এটা কীভাবে সম্ভব যে আল্লাহ নিজের নবীকে, নিজের হাবিবকে এমন মর্যাদা দিয়েছেন, মৃত্যুর পরকে সব কিছু নিয়ে নেবেন, তা কখনোই হতে পারে না। বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, উত্তমভাবে জীবিত, এবং প্রিয়নবীর যে সকল ক্ষমতা প্রিয়নবীর প্রকাশ্য হায়াতে মোবারাকাতে ছিল, আলহামদুলিল্লাহ প্রিয়নবীর পর্দা করার পরেও প্রিয়নবীর কাছে এখনও আছে, আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের পরেও থাকবে, কারণ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব। তাই এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটি বৈশিষ্ট্য যে প্রিয়নবী এখনও উত্তম রূপে নিজের বর্জখী জীবনে জীবিত, আর কেমন জীবিত, যে তিনি দুনিয়ার উপর সমানভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারেন যেভাবে পূর্বেও পারতেন। তাই প্রিয়নবীর জীবন হায়াতে মোবারকা অন্য সবার থেকে সবচেয়ে ভিন্ন। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা বৈশিষ্ট্য আমরা শুনেছি তা স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
খোদারি প্রিয় নবী আমাদের রহমত তিনি রহিম তিনি।